الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بنگ আরোহী বিচ্ছু শয়তান লাখো অলসতা দিবে তবুও আপনি এই রিসালাটির সম্পূর্ণ পাঠ করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল বিপদের সময় ধৈর্য ধারণ করার মানসিকতা সৃষ্টি হবে দরুদ শরীফের ফজিলত রহমতে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উপর দরুদ শরীফ পাঠ করা পুলসিরাতের উপর নূর হবে যে ব্যক্তি জুমার দিন আমার উপর আশি বার দরুদ শরীফ পাঠ করবে তার আশি বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে হযরত সাইয়েদুনা ইউসুফ বিন হাসান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন একবার আমি হযরত সাইয়েদুনা জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সাথে কোন একটি পুকুরের পারে উপস্থিত ছিলাম হঠাৎ আমাদের দৃষ্টি একটা বড় আকারের বিচ্ছুর উপর পড়ল এমন সময় একটা বড় আকারের ব্যাং পুকুর থেকে বের হল বিচ্ছুটি সে ব্যাংটির উপর আরোহণ করল এখন ব্যাংটি সাঁতরাতে সাঁতরাতে পুকুরের অপর প্রান্তে অগ্রসর হতে লাগল এই দৃশ্য দেখে আমরা দ্রুত গতিতে পুকুরটির অপর প্রান্তে গেলাম অপর পারে পৌঁছে ব্যাংটি বিচ্ছুটিকে নামিয়ে দিল বিচ্ছুটি দ্রুত গতিতে একদিকে চলতে লাগল আমরাও সেটার পিছু নিলাম কিছু দূর গিয়ে আমরা একটা হৃদয় কাঁপানো দৃশ্য দেখলাম এক যুবক মাতাল অবস্থায় বেহুশ হয়ে পড়েছিল হঠাৎ একটি ভয়ানক সাপ কোত্থেকে এসে যুবকটির বুকের উপর এসে বসল সাপটি যখনই তাকে দংশন করতে চাইল তখনই বিচ্ছুটি সাপটিকে আক্রমণ করল এমন বিষাক্ত ছোবল মারল ভয়ানক সাপটি বিষের প্রভাবে অস্থির হয়ে যুবকটির শরীর থেকে দূরে সরে গেল এবং ছটফট করতে করতে মারা গেল বিচ্ছুটি পুকুরের পারে এসে ওই ব্যাংটির উপর আরোহণ করে অপর প্রান্তে চলে গেল যুবকটি তখনও মাতাল অবস্থায় বেহুশ হয়ে পড়েছিল হযরত সাইয়েদুনা জুন্নুন মিসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকে নাড়া দিলেন তখন সে চোখ খুলল তিনি বললেন হে যুবক দেখো পরম করুণাময় আল্লাহ তাআলা কিভাবে তোমার প্রাণ রক্ষা করেছেন আর ব্যাং আরোহী বিচ্ছু ও ভয়ানক সাপের অভিনব কাহিনী শুনালেন এবং মৃত সাপটিও দেখালেন যুবকটি উদাসীনতার নিদ্রা হতে জাগ্রত হল তওবা করল এবং আপন প্রিয় প্রতিপালক আল্লাহ তাআলার মহান দরবারে আবেদন করল হে দয়ালু আল্লাহ যখন তোমার নাফরমান বান্দাদের সাথে তোমার দয়া ও অনুগ্রহের এমন আচরণ হয়ে থাকে তাহলে তোমার অনুগত বান্দাদের উপর কেমন দয়া হয়ে থাকবে বর্ণনাকারী বলেন অতঃপর সেই যুবক একদিকে চলে যাচ্ছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার কোথায় যাওয়ার ইচ্ছা সে বলতে লাগলো ইনশাআল্লাহ আজ্জাবাজাল এখন আমি দুনিয়ার রং তামাশা থেকে দূরে থেকে জঙ্গলে গিয়ে আপন দয়ালু প্রতিপালকের ইবাদত করতে থাকব আল্লাহ তাআলার প্রতিটি কাজে হিকমত রয়েছে প্রিয় ইসলামী ভাইরা আপনারা দেখলেন তো ব্যাং আরোহী বিচ্ছুটি কিভাবে নেশাগ্রস্ত যুবকটিকে আল্লাহ তাআলার দয়ায় ভয়ানক সাপের বিপদ থেকে রক্ষা করল নিঃসন্দেহে আমরা আল্লাহ তাআলার হিকমত বুঝতে অক্ষম তার প্রতিটি কাজে হিকমত রয়েছে কাউকে বিপদে ফেলাতে হিকমত রয়েছে এবং কাউকে না চাওয়া সত্ত্বেও বিপদ থেকে রক্ষা করা একটা হিকমত অনেক সময় বান্দা বিপদে ফেসে যায় তখন সে আল্লাহ তাআলার দরবারে ঝুঁকে পড়ে এবং আল্লাহ তাআলার ইবাদতের দিকে মনোনিবেশ করে থাকে আবার কখনো এমনও হয়ে থাকে যে বান্দার মাথার উপর আসা বিপদ থেকে যখন আল্লাহ তাআলা তাকে দয়া করে রক্ষা করেন তখন নাফরমান বান্দাও অনুগত বান্দায় পরিণত হয় যেমন উল্লেখিত ঘটনা ব্যাং আরোহী বিচ্ছু দ্বারা বোঝা গেল সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ আল্লাহ তাআলা যা করেন ভালো করেন দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 413 পৃষ্ঠা সম্বলিত কিতাব উয়ুনুল হিকায়াত প্রথম খণ্ডের 187 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে আল্লাহ তাআলার এক নেক বান্দা কোন এক জঙ্গলের বস্তিতে থাকতেন তার কাছে একটি মোরগ, একটি গাধা ও একটি কুকুর ছিল। মোরগটি ফজরের নামাজের জন্য তাকে জাগাত, গাধার উপর পানি ও অন্যান্য বস্তু বহন করে নিয়ে আসত এবং কুকুরটি তার বাড়ি ও আসবাবপত্রের পাহারা দিত। একদা মোরগটিকে শিয়াল খেয়ে ফেলল। ঘরের সদস্যগণ এরকম ক্ষতিতে খুব চিন্তিত হল, কিন্তু ওই নেক বান্দা ধৈর্য ধারণ করলেন এবং বললেন, আল্লাহ তাআলা যা করেন ভালো করেন। এর কিছুদিন পর গাধাটিকে নেকড়ে খেয়ে ফেলল। পরিবারের সদস্যরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। এরপরও সেই নেক বান্দা এটাই বললেন, আল্লাহ তাআলা যা করেন ভালোই করেন। এর কিছুদিন পর কুকুরটি অসুস্থ হয়ে মারা গেল, কিন্তু ওই নেক বান্দা এটাই বললেন, আল্লাহ তাআলা যা করেন ভালোই করেন। কিছুদিন পর হঠাৎ করে রাতের বেলায় জঙ্গলে সে বস্তিতে শত্রুরা আক্রমণ করল এবং গৃহপালিত পশুদের আওয়াজ শুনে বাড়িগুলোর সন্ধান পেল এবং মালপত্র সহ বাড়ির সব লোকজনকে বন্দী করে নিয়ে গেল। কিন্তু ওই নেকবান্দার বাড়িতে আওয়াজ দেওয়ার মতো কোনো গৃহপালিত পশু ছিল না, তাই শত্রুরা অন্ধকারের মধ্যে তার বাড়ির সন্ধানও পায়নি। আর এভাবে তিনি আকস্মিক বিপদ থেকে রক্ষা পেলেন এবং এমনিভাবে ধৈর্যের সাথে সাথে তার এই বিশ্বাস আরো সুদৃঢ় হল যে আল্লাহ তাআলা যা করেন ভালোই করেন। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যদি ডাকাত চলে আসত তাহলে, প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম যে যখনই কোনো রোগ, পেরেশানি, বেকারত্ব ইত্যাদি পরীক্ষার সম্মুখীন হই, তখনই আমাদের এটা মনে করা ও বলা উচিত যে আল্লাহ তাআলা যা করেন ভালোই করেন। কেননা প্রত্যেক বিপদ থেকেও বড় বিপদ রয়েছে। উদাহরণস্বরূপ, বাড়িতে চুরি হলো, যদিও আর্থিক ক্ষতি হয়েছে, তবুও এটা বলা উচিত যে আল্লাহ তাআলা যা করেন ভালোই করেন। কেননা যদি ডাকাত আক্রমণ করত, তবে হয়তো সম্পদের ক্ষতির সাথে সাথে প্রাণের ক্ষতিও হতো। এটাও স্মরণ রাখা উচিত যে অনেক সময় দুনিয়াতে অর্জিত নিয়ামত অনেক বড় বিপদের কারণও হয়ে যায়। যেমন কেউ 5 কোটি টাকার পুরস্কার পেল, বাহ্যিকভাবে সেটা খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার মতো ব্যাপার, কিন্তু সে কি আদৌ জানে তার হকের মধ্যে এটা নিয়ামত নাকি মুসিবত? এই টাকা দ্বারা সে কি মসজিদ নির্মাণের সৌভাগ্য লাভ করবে, নাকি এ টাকার কারণে ডাকাত দ্বারা তার প্রাণ চলে যাবে? কে জানে এই কোটি টাকা তার জীবনের আরাম আয়াসের জন্য এসেছে, নাকি পুরস্কার, নাকি পুরস্কৃত ব্যক্তির জন্য, নাকি ঘরের কোনো গুরুত্বপূর্ণ সদস্যের রোগের চিকিৎসার জন্য এসেছে? জি হ্যাঁ, এরকম হওয়া সম্ভব। অতএব এ ব্যাপারে একটি বাস্তব ঘটনা শুনুন। হৃৎপিণ্ড পরিবর্তন করা। দাওয়াত ইসলামের এক মুবাল্লিকের বর্ণনা কিছুটা এরকম যে, আমার এক বন্ধু যে সারা জীবন কষ্ট ও পরিশ্রম করে যথেষ্ট দুনিয়াবি সম্পদ জমা করল, আর এখন সে একটি কারখানার মালিক। তাকে ডাক্তাররা চিকিৎসার জন্য হৃৎপিণ্ড পরিবর্তন করার পরামর্শ দেয়, যেটাতে প্রায় 75 লাখ টাকা খরচ হতে পারে। এর জন্য সেই বেচারা অনেক বছরের পরিশ্রম দ্বারা প্রতিষ্ঠিত কারখানাটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রিয় ইসলামী ভাইরা, এই শিক্ষণীয় ঘটনার প্রতি গভীর চিন্তা করুন। যখন সে কাজের সূচনা করেছিল এবং কাজকর্মের উন্নতির সিঁড়ি অতিক্রম করছিল, তখন কতই না খুশি হয়েছিল, কিন্তু সে কি জানত যে এই 1 লক্ষ টাকা তার হৃৎপিণ্ড পরিবর্তনের জন্য জমা করেছে? শরীয়ে বিধান জেনে রাখুন, শরীরের কোন অঙ্গের পরিবর্তন করা জায়েজ নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। পরীক্ষার বৃষ্টি। বিপদগ্রস্তরা, সাহস হারাবেন না। বিপদসমূহ ইনশাআল্লাহ আযযা ওয়াজাল উভয় জাহানে আপনার তরী পার করিয়ে দিবে। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম রাসূল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসেন, তখন তার উপর পরীক্ষার, মুসিবতের বৃষ্টি বর্ষণ করেন। অতঃপর সেই বান্দা যখন আপন প্রতিপালককে আহ্বান করে, হে আমার প্রতিপালক, তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আমার বান্দা, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে তাই দিব, বা তাড়াতাড়ি তোমাকে দিয়ে দিব, অথবা সেটা তোমার আখিরাতের জন্য সঞ্চয় করে দিব। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 853 পৃষ্ঠা সম্বলিত কিতাব জাহান্নাম মে লে জানে ওয়ালে আমাল প্রথম খণ্ডের 525 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, হযরত মাদায়েনী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি জঙ্গলে এক মহিলাকে দেখে এমন ধারণা করলাম যে হয়তো তিনি খুব সুখী, কিন্তু তিনি বললেন তিনি চিন্তা ও পেরেশানিতে নিমজ্জিত। একদা তার স্বামী একটি ছাগল জবাই করল, তখন তার সন্তানগণের মধ্যে থেকে একজন তার আপন ভাইকে সেভাবে জবাই করার ইচ্ছা করল ও তাকে জবাই করে দিল। অতঃপর সে ভয়ে পাহাড়ের দিকে পালিয়ে গেল আর তাকে নেকড়ে খেয়ে ফেলল। ছেলেটির পিতা তার পিছু নিল এবং পিপাসায় কাতর হয়ে সে মারা গেল। তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করলেন, তোমার ধৈর্য কিভাবে আসলো? সে উত্তর দিল, সে কষ্টটা একটি আঘাত ছিল মাত্র, যা ঠিক হয়ে গেছে। আমি অন্ধ থাকাটা পছন্দ করি। হযরত সাইয়েদুনা আবু বাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি অন্ধ ছিলেন, বলেন, আমি একদা হযরত সাইয়েদুনা ইমাম বাকের রহমতুল্লাহি তাআলা আলাইহির বরকতময় দরবারে উপস্থিত হলাম। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার মুখের উপর হাত বুলিয়ে দেন, তখন আমার চক্ষুদ্বয় আলোকিত হয়ে গেল। যখন দ্বিতীয়বার হাত বুলালেন, তখন পুনরায় আমি অন্ধ হয়ে গেলাম। হযরত সাইয়েদুনা ইমাম বাকের রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাকে বললেন, আপনি এই দু অবস্থার মধ্যে কোন অবস্থাটি গ্রহণ করতে চান? এক, আপনার চক্ষু আলোকিত হোক এবং কিয়ামতের দিন আপনার কাছ থেকে চোখের জ্যোতির মতো নিয়ামত ও অন্যান্য আমলের হিসাব নেওয়া হবে। দুই, আপনি অন্ধ অবস্থায় থাকেন এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশের মতো সৌভাগ্য নসিব হোক। আমি আরজ করলাম, আমি জান্নাতে বিনা হিসেবে প্রবেশ করতে চাই, তাই আমি অন্ধ থাকাটা পছন্দ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। দুঃখীরা সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, আখিরাতের মুসিবতের সামনে দুনিয়ার আরাম আয়েশ একেবারে মূল্যহীন। জাহান্নামে একবার নিক্ষেপ হওয়া সারা জীবনের আরাম আয়েশকে ভুলিয়ে মাটির সাথে মিশিয়ে দিবে। তেমনিভাবে আখিরাতের নিয়ামতের সামনে দুনিয়ার দুঃখ কষ্ট একেবারে মূল্যহীন। জান্নাতে শুধুমাত্র একবার প্রদক্ষিণ করা সারা জীবনের দুঃখ কষ্টকে একেবারে ভুলিয়ে দিবে। এবং দুঃখী বান্দারা নিজের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এমন ধারণা করবে যে আমার নিকট কোনোদিন কখনো কোনো দুঃখ বলতে কিছুই আসেনি। যেমন রহমতে আলম নূরে মুজাস্সাম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন ওই জাহান্নামীকে উপস্থিত করা হবে যে দুনিয়াতে সর্বাপেক্ষা বেশি নিয়ামত উপভোগ করেছে, এবং তাকে জাহান্নামে একবার নিক্ষেপ করে জিজ্ঞাসা করা হবে, হে মানুষ, তুমি কি কখনো কোন রকমের আরাম আয়েশ বলতে কিছু দেখেছিলে? তুমি কি কখনো কোন নিয়ামত লাভ করেছিলে? তখন সে বলবে, আল্লাহ তাআলার শপথ, না। তারপর ওই জান্নাতিকে উপস্থিত করা হবে যে দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্টে ছিল, আর তাকে জান্নাতে একবার প্রদক্ষিণ করানো হবে। তারপর তাকে জিজ্ঞাসা করা হবে, হে মানুষ, তুমি কি কখনো কষ্ট দেখেছ? তোমার উপর কি কখনো কোনো কঠিন পরিস্থিতি এসেছিল? তখন সে বলবে, আল্লাহর শপথ, হে আমার মালিক, কখনো না, আমার কখনো কোনো কষ্ট হয়নি, আর আমি কখনো কোনো কঠোরতা দেখিনি। ইমানের পোশাক। প্রিয় ইসলামী ভাইরা, যখনই কোনো বিপদ এসে পড়ে, যদিও দীর্ঘ সময় পর্যন্ত বেকারত্ব বা অসুস্থতা দূরীভূত না হয় বা সমস্যাগুলোর সমাধান না হয়, তবুও সর্বাবস্থায় শুধু ধৈর্য ধৈর্য আর ধৈর্য ধারা কাজ নেওয়া এবং আখিরাতের সওয়াব অর্জন করা উচিত। হযরত সাইয়েদুনা দাউদ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আমার মালিক, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য যে ব্যক্তি বিপদসমূহের উপর ধৈর্য ধারণ করে, তখন ওই চিন্তাগ্রস্ত ব্যক্তির পুরস্কার কি রয়েছে? আল্লাহ তাআলা ইরশাদ করেন, তার পুরস্কার এটাই যে আমি তাকে ঈমানের পোশাক পরিধান করাবো এবং সেটা তার কাছ থেকে কখনো খুলব না। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কারবালা ওয়ালাদের চেয়েও অধিক বিপদগ্রস্তকে। প্রিয় ইসলামী ভাইরা, বিপদগ্রস্তদের উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকা এবং নিজের উপর ইনফিরাদি কোশিশ করে মনে মনে এটাই বলা যে কারবালার শহীদ ও বন্দীদের আলিহি মুরিদওয়ান উপর যে বিপদ সমূহ এসেছিল সেগুলো অবশ্যই তোমার উপর আগত বিপদসমূহ হতে কোটিগুণ বেশি ছিল, কিন্তু তারা হাসি খুশিতে সহ্য করেছেন এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার নৈকট্যের অধিকারী হয়েছেন। তাই কখনো যেন অধৈর্য হয়ে আখিরাতের সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে না যায়। অবশ্যই 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 দুনিয়াবী দুশ্চিন্তা, দারিদ্রতা, অসুস্থতা ইত্যাদিতে ধৈর্য ধারণকারীদের জন্য আখিরাতের অগণিত প্রশান্তির ব্যবস্থা রয়েছে। আলোকিত কবর সমূহ। কোন বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরত সাইয়েদুনা হাসান বিন যাকওয়ান রহমতুল্লাহি তাআলা আলাইহিকে তার ইন্তেকালের এক বছর পর স্বপ্নে দেখে তাকে জিজ্ঞাসা করলেন, কোন কবরগুলো বেশি আলোকিত? তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, যারা দুনিয়াতে বেশি বিপদগ্রস্ত ছিল। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন তো, সে গভীর অন্ধকার কবর যাকে দুনিয়ার কোন বৈদ্যুতিক বাতি আলোকিত করতে পারে না। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সে কবর আমার প্রিয় আকা মদিনাওয়ালা মুস্তাফা হুজুরপূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরের সদকায় দুশ্চিন্তাগ্রস্তদের জন্য আলোই আলোকিত হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হাই, আমাদের শরীর যদি কাঁচি দ্বারা কাটা হতো, যখনই বিপদ আসে তখন ধৈর্য ধারণ করে প্রতিদানের অধিকারী হন। আল্লাহ তাআলা 23 পারার সূরা জুমারের 10 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে অগণিতভাবে। সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সাইয়েদ মোহাম্মদ নঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি উক্ত আয়াতের ব্যাখ্যা লিখেছেন, হযরত মাওলায়ে কায়নাত আলী মুর্তাদা শেরে খোদা কররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম বলেন, প্রত্যেক সৎকর্মকারীর নেকিসমূহের ওজন করা হবে ধৈর্য ধারণকারী ব্যতীত, কেননা তাদেরকে অপরিমিত ও অগণিত দেয়া হবে। আর এ কথাও বর্ণিত আছে যে বিপদগ্রস্তদেরকে হাজির করা হবে, কিন্তু না তাদের জন্য মিজান প্রতিষ্ঠা করা হবে, না তাদের আমল নামা খোলা হবে, তাদের উপর প্রতিদান ও সওয়াবের প্রবল বর্ষণ হবে, এমনকি দুনিয়ার মধ্যে নিরাপদে জীবন যাপন কারিগণ তাদেরকে দেখে প্রত্যাশা করবে, হাই তারাও যদি বিপদগ্রস্তদের অন্তর্ভুক্ত হতো, তাদের শরীরও যদি কাঁচি দিয়ে কাটা হতো, তবে আজ তারাও ওই ধৈর্যের প্রতিদান পেত। হিংস্র জন্তু পেট ছিঁড়ে ফেলেছিল। হযরত সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম একদিন এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন, যার পেট হিংস্র জন্তুরা ছিঁড়ে মাংস বের করে নিল। তিনি আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম তাকে চিনতে পারলেন, তার নিকট দাঁড়িয়ে তার জন্য এ বলে দোয়া করলেন, হে আল্লাহ, এ বান্দা তো তোমার অনুগত ছিল, আমি তাকে এই অবস্থায় কেন পেলাম? আল্লাহ তাআলা ওহি অবতীর্ণ করলেন, হে মুসা, সে আমার নিকট এমন পদমর্যাদা চাইল যেখানে সে নিজের আমল দ্বারা পৌঁছতে সম্ভব হতো না, তাই আমি তাকে সেই স্থানে পৌঁছানোর জন্য এই বিপদে পতিত করেছি। কাদাই জড়ানো শিশু। প্রিয় ভাইরা, এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা নেক বান্দাদেরকে উচ্চ মর্যাদার জন্য পরীক্ষাতে লিপ্ত করেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলার প্রত্যেক কাজে হিকমত রয়েছে। অবশ্যই এটা জরুরি নয় যে শুধুমাত্র নেক বান্দাগণের উপর পরীক্ষা আসে, অনেক সময় পাপীদেরকেও বিপদসমূহে লিপ্ত করে পাপের ময়লা আবর্জনা থেকে পবিত্র করা হয়। যেমনিভাবে প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা আলাইহি তার বয়ানের মধ্যে বলেন, হযরত সাইয়েদুনা বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহি তাআলা আলাইহি কোনো এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, সেখানে তিনি দেখলেন একটি শিশু কাদার মধ্যে পড়ে গেছে এবং তার শরীর ও কাপড় ময়লাতে জড়িয়ে গেল। লোকেরা তাকে দেখে চলে যাচ্ছে, কেউ মনোযোগও দিচ্ছে না। দূরে কোত্থেকে তার মা তাকে দেখে দৌড়ে আসলো, শিশুটিকে দুটি থাপ্পড় মারল, কাপড় খুলে ধুয়ে দিল, তাকে গোসল করাল। তার রহমতুল্লাহি তাআলা আলাইহি সেটা দেখে ভাবাবেগ সৃষ্টি হল এবং বললেন, এমন অবস্থা আমাদের এবং আল্লাহ তাআলার দয়ার মাঝে হয়ে থাকে। আমরা গুনাহের জলাভূমিতে জড়িয়ে যাই, কারো পরোয়া করি না, কিন্তু আল্লাহ তাআলার রহমতের সাগর জোশে আসে, আমাদেরকে মুসিবতসমূহ দ্বারা সংশোধন করা হয় এবং তাওবা ও ইবাদতের পানি দ্বারা গোসল দিয়ে পবিত্র করা হয়। যখন মমতাময়ী মা কিছু শাস্তি দিয়ে সতর্ক করতে পারেন, তখন আমাদের সৃষ্টিকর্তা ও মালিক আল্লাহ তাআলা তার চেয়ে অনেক বেশি দয়ালু। কোনো কোনো সময় তিনি শাস্তি দিয়ে আমাদেরকে সংশোধন করেন। আল্লাহ তাআলা মুমিন নরনারীদেরকে পরীক্ষার মধ্যে ফেলে তাদের গুনাহসমূহ মিটিয়ে দেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। তাই যখনই বিপদ আসে তখন 20 পারায় সূরা আনকাবুতের 2 নং আয়াতকে স্মরণ করুন, কানজুল ইমান থেকে অনুবাদ, লোকেরা কি এই অহংকারের মধ্যে রয়েছে যে এতটুকু কথার উপর ছেড়ে দেওয়া হবে যে বলবে আমরা ইমান এনেছি আর তাদেরকে পরীক্ষা করা হবে না? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কোন কল্যাণ নেই। হযরত সাইয়েদুনা দাহাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে প্রতি 40 রাতের মধ্যে একবারও কোনো বিপদ বা চিন্তা ও দুর্দশায় পতিত হয় না, তবে তার জন্য আল্লাহ তাআলার নিকট কোনো কল্যাণ নেই। দুঃখ এবং সুখ সম্পর্কে হিকমতপূর্ণ বর্ণনা। প্রিয়াই ভাইয়েরা, দুনিয়াবী দুঃখ দুর্দশা মুসলমানদের জন্য প্রায় সময় অনেক বড় নিয়ামত হয়ে থাকে। যেমন বর্ণিত আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন আমি কোন বান্দার উপর দয়া করতে চাই তখন তার গুনাহের বিনিময় তাকে দুনিয়াতেই দিয়ে থাকি, কখনো রোগ দ্বারা, কখনো ঘরের সদস্যদের উপর বিপদ দিয়ে, কখনো দারিদ্রতা দ্বারা। তারপরও যদি কিছু থেকে যায় তবে মৃত্যুর সময় তার উপর মৃত্যু কঠিন করে থাকি। এমনকি সে যখন আমার সাথে সাক্ষাৎ করে তখন সে গুনাহ থেকে এমন পবিত্র হয়ে যায় যেমন সেদিন ছিল যেদিন তার মা তাকে প্রসব করেছিল। আর আমার নিজের সম্মান ও মর্যাদার শপথ, আমি যে বান্দাকে শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করি তাকে তার প্রতিটি নেকির বিনিময় দুনিয়াতেই দিয়ে থাকি, কখনো শারীরিক সুস্থতা দ্বারা, কখনো রিজিক প্রশস্ততা দ্বারা, কখনো পরিবার পরিজনের সুখ দ্বারা। তারপরও যদি কোনো পুণ্যের বিনিময় বাকি থেকে যায় তবে তার মৃত্যুর সময় সহজতা দান করি, এমনকি সে যখন আমার সাথে মিলিত হয় তখন তার নিকট কোনো পুণ্য অবশিষ্ট থাকে না যা দ্বারা সে জাহান্নাম থেকে বাঁচতে পারে। আরাম আয়েশের উপর খুশি হইও না। প্রিয় ইসলামী ভাইয়েরা, এ বর্ণনার প্রেক্ষাপটে গাড়িসমূহ, অট্টালিকা, সম্পদ, সুস্বাস্থ্য এবং নানা রকমের নিয়ামতের নিজের উপর আধিক্য দেখে ভয় করা উচিত। কখনো যেন সেগুলো দুনিয়াতে তার নেকির বদলা হয়ে না যায় এবং দারিদ্রতা, বিপদ, অসুস্থতা এবং নানা রকমের বিপদসমূহের ধারাবাহিকতা নিজের উপর দেখে ধৈর্য ধারণ করা এবং অন্তরকে বড় রাখা উচিত, কেননা সেটা আখিরাতের প্রশান্তির লাভের মাধ্যম হতে পারে। আমরা আল্লাহ তাআলার নিকট উভয় জগতের কল্যাণ কামনা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। বিপদের আশ্চর্যজনক হিকমত। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এক নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আমার প্রতিপালক, মুমিন বান্দা তোমার আনুগত্য করে এবং তোমার অবাধ্যতা থেকে বেঁচে থাকে, কিন্তু তুমি তার কাছ থেকে দুনিয়াকে গুটিয়ে নাও এবং তাকে পরীক্ষায় ফেলো। অথচ কাফির তোমার আনুগত্য করে না, বরং তোমার ও তোমার অবাধ্যতায় দুঃসাহস করে, কিন্তু তুমি তার কাছ থেকে বিপদকে দূরে রাখো এবং তার জন্য দুনিয়াকে প্রশস্ত করে দাও। এতে কি হিকমত রয়েছে? আল্লাহ তাআলা তার উপর ওহি অবতীর্ণ করলেন, বান্দাও আমার এবং বিপদও আমার ইচ্ছাধীন রয়েছে, আর সবাই আমার প্রশংসার সাথে তাসবি পড়ে। মুমিনের দায়িত্বে গুনাহ হয়ে থাকে, তাই আমি তার কাছ থেকে দুনিয়াকে দূরে রেখে তাকে পরীক্ষাতে ফেলি, তখন এই পরীক্ষা ও বিপদ তার গুনাহের কাফফারা হয়ে যায়। এমনকি সে যখন আমার সাথে সাক্ষাৎ করবে তখন আমি তাকে নেকিসমূহের বদলা দিব। আর কাফিরদের দুনিয়াবী হিসেবে কিছু নেকি থাকে, তখন আমি তার জন্য রিজিক প্রশস্ত করি এবং তার কাছ থেকে বিপদকে দূরে রাখি, আর এভাবে তার নেকির বদলা দুনিয়াতেই দিয়ে থাকি। এমনকি সে যখন আমার সাথে সাক্ষাৎ করবে তখন আমি তাকে তার গুনাহের শাস্তি দিব। তৎক্ষণাৎ শাস্তি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলার প্রতিটি কাজের মধ্যে হিকমত রয়েছে। কষ্টের উপর ধৈর্য ধারণ করে সওয়াব অর্জন করা উচিত, কেননা দুঃখ দুর্দশা ও বিপদ আপদ গুনাহের কাফফারা এবং পদমর্যাদা বৃদ্ধির কারণ হয়ে থাকে। অর্থাৎ বিপদ আপদ ও দুঃখ দুর্দশা গুনাহ মোচন করে এবং মর্যাদা বৃদ্ধির মাধ্যম হয়ে থাকে। যেমনিভাবে হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি মঙ্গলের ইচ্ছা করেন তখন তার গুনাহের শাস্তি তৎক্ষণাৎ দুনিয়াতেই তাকে দিয়ে দেন। আখিরাতের মুসিবত থেকে দুনিয়ার মুসিবত সহজ। আহ, আমরা তো গুনাহের মধ্যে আপাদমস্তক ডুবে রয়েছি। হায়, যখনই কোনো বিপদ সামনে আসে তখন এই মন মানসিকতা যদি তৈরি হয়ে যায় যে হয়তো আখিরাতের পরিবর্তে দুনিয়াতেই শাস্তি দিয়ে দেওয়া হয়েছে, এভাবে আশা করা যায়, ধৈর্য ধারণ করা সহজ হয়ে যাবে। আল্লাহর শপথ, মৃত্যুর পর প্রাপ্ত শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তি একেবারে সহজ। দুনিয়ার মুসিবত মানুষেরা সহ্য করে নিতে পারে, কিন্তু আখিরাতের মুসিবত সহ্য করা অসম্ভব। এমনকি কেউ যদি বলে দেয় আমি কবর বা জাহান্নামের শাস্তি সহ্য করে নিব, তবে সে কাফির হয়ে যাবে। আমাদের জন্য কি উত্তম তা আমাদের জানা নেই। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা যাই করেন অবশ্যই সেটা সঠিক করেন। আল্লাহ তাআলা যাই করেন অবশ্যই সেটা সঠিক করেন। অনেক সময় কিছু ব্যাপার বান্দার বুঝে আসে না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তার জন্য এতে কল্যাণ নিহিত থাকে। যেমনিভাবে দ্বিতীয় পারা সূরা বাকারার 216 নং আয়াতে ইরশাদ হচ্ছে, কানজুল ইমান থেকে অনুবাদ, এবং সম্ভবত তোমাদের নিকট কোনো বিষয় অপছন্দ হবে অথচ তা তোমাদের পক্ষে কল্যাণকর হয়, এবং সম্ভবত কোনো বিষয় তোমাদের পছন্দনীয় হবে অথচ তা তোমাদের পক্ষে অকল্যাণকর হয়। আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। প্রত্যেককে পরীক্ষার জন্য প্রস্তুত থাকা উচিত। প্রিয় ইসলামী ভাইরা, ইমান সহকারে জীবন অতিবাহিতকারীরাই সফল কাম। বড়ই নাজুক ব্যাপার, শয়তান সর্বদা ইমান হরণের ধোকায় লিপ্ত থাকে। মুসিবত আসলে ধৈর্য ধারণ করে সর্বদা আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের মালিক ও মুক্তার, যাকে চান বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করান এবং যাকে চান পরীক্ষায় পতিত করে ধৈর্যের তৌফিক দান করেন, পুরস্কার ও দয়ার বৃষ্টি বর্ষণ করেন। পরিপূর্ণ মমিন সেই যে সদাসর্বদা আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হয়ে থাকেন, মুসিবতের কারণে আল্লাহ তাআলার উপর অভিযোগ করে নিজেকে সবসময়ের জন্য জাহান্নামে অর্পণকারী ব্যক্তি অনেক বড় হতভাগা। প্রত্যেক মুসলমানকে পরীক্ষার জন্য প্রস্তুত থাকা উচিত। আল্লাহ তাআলার দ্বিতীয় পারা সূরা বাকারার 214 নং আয়াতে ইরশাদ হচ্ছে, কাজুল ইমান থেকে অনুবাদ, তোমরা কি এ ধারণায় রয়েছে যে জান্নাতে চলে যাবে আর এখনো তোমাদের উপর পূর্ববর্তীদের মতো অবস্থা আসেনি? লোহার চিরুনি দিয়ে শরীরের মাংস আছড়ে ফেলা হতো। সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সাইয়েদ মোহাম্মদ নঈমউদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি খাজাইনুল ইরফানের 71 পৃষ্ঠায় উল্লেখিত আয়াতের ব্যাখ্যায় বলেন, আর যেই ধরনের দুঃখ কষ্ট তাদের অর্থাৎ পূর্ববর্তী মুসলমানদের উপর অতিবাহিত হয়েছে তা তোমাদের উপর এখনো আসেনি। এই আয়াত খন্দক যুদ্ধ প্রসঙ্গ অবতীর্ণ হয়েছে, যেখানে মুসলমানগণ শীত ও ক্ষুধা ইত্যাদির অসহনীয় কষ্টের সম্মুখীন হয়েছিল। এতে তাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়া হয়েছে আর বলা হয়েছে, আল্লাহ তাআলার রাস্তায় কষ্ট সহ্য করা প্রাচীনকাল থেকে আল্লাহ তাআলার মর্যাদা সম্পন্ন বান্দাদের আমল ছিল, এখনো তো তোমরা পূর্ববর্তীদের মতো কষ্টের সম্মুখীন হওনি। বুখারী শরীফে হযরত সাইয়েদুনা খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রহমতে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পূর্ববর্তী লোকদের বন্দী করে রাখা হতো, মাটিতে গর্ত খনন করে তাকে পুঁতে ফেলা হতো আর করাত দিয়ে কেটে দ্বিঘণ্টিত করা হতো এবং লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের মাংস আছড়ে ফেলা হতো, আর সেগুলো থেকে কোনো কষ্টই তাদেরকে তাদের দিন থেকে বিরত রাখতে পারত না। বিপদ গোপন করার ফজিলত, প্রিয় ইসলামী ভাইয়েরা, অসুস্থতা এবং দুর্দশার উপর অভিযোগ করার পরিবর্তে ধৈর্য ধারণের অভ্যাস তৈরি করা উচিত, কেননা অভিযোগ করার দ্বারা বিপদ দূর হয়ে যায় না, বরং অধৈর্য হওয়ার কারণে ধৈর্যের প্রতিদান হাতছাড়া হয়ে যায়। বিনা প্রয়োজনে রোগ বিপদের কথা প্রকাশ করাটাও ভালো নয়, যেমনিভাবে হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী করিম রউফুর রহিম রসুল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সম্পদ বা প্রাণের উপর বিপদ আসল, অতঃপর সে এই বিপদকে গোপন রাখল এবং মানুষের কাছে সেটার অভিযোগ করল না, তবে আল্লাহ তাআলার উপর বদান্যতার দায়িত্ব হল তাকে ক্ষমা করে দেয়া। চোয়ালের ব্যথার কারণে আমি ঘুমাতে পারিনি। হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত সাইয়েদুনা আহনাফ বিন কাইস রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একদা আমার চোয়ালে খুব ব্যথা হল যার কারণে আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমি পরের দিন আমার চাচা যান রহমতুল্লাহি তাআলা আলাইহি এর খিদমতে অভিযোগ করলাম, আমি চোয়ালের ব্যথার কারণে সারা রাত ঘুমাতে পারিনি। সে কথাটা আমি তিনবার পুনরাবৃত্তি করলাম। এতে তিনি বললেন, তুমি মাত্র একটি রাতের পাওয়া ব্যথার এত বেশি অভিযোগ করলে, অথচ আমার চোখ নষ্ট হয়েছে 30 বছর হয়ে গেছে, যদিও প্রত্যক্ষদর্শীরা জানে কিন্তু আমি নিজের মুখে কখনো কারো নিকট এটির ব্যাপারে অভিযোগ করিনি। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। 32টি রুহানি চিকিৎসা, হারানো ব্যক্তি ও বস্তু ফিরে পাওয়ার 3টি আমল। 1. একটি বড় কাগজের 4 কোণায় ইয়া হক লিখে মাঝরাতে অথবা যে কোনো সময় কাগজটা উভয় হাতে রেখে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল হয়তো হারানো ব্যক্তি তাড়াতাড়ি ফিরে আসবে, নতুবা তার সংবাদ পাওয়া যাবে, সময়সীমা উদ্দেশ্য পূর্ণ হওয়া পর্যন্ত। 2. 40 দিন পর্যন্ত প্রতিদিন 2 রাকাত নফল নামাজ আদায় করে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 119 বার পাঠ করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পলাতক ব্যক্তি ফিরে আসবে। 3. যদি কোনো বস্তু হারিয়ে যায় বা কোনো ব্যক্তি অদৃশ্য হয়ে যায়, তবে লা ইলাহা ইল্লাল্লাহ 1008 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল হারানো বস্তু বা ব্যক্তির সন্ধান পাওয়া যাবে, সময়সীমা উদ্দেশ্য পূর্ণ হওয়া পর্যন্ত। হারানো মানুষ, গাড়ি এবং সম্পদ ফিরে পেতে। 4. আল্লাহ তাআলার দয়ার উপর দৃঢ় ভরসা রেখে চলতে ফিরতে অজু সহকারে অথবা অজুবিহীন অধিক সংখ্যক ইয়া রব্বি মুসা ইয়া রব্বি কালিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে থাকুন, সেই সময় কয়েকবার দরুদ শরীফও পাঠ করে নিন, হারানো লোক, স্বর্ণ সম্পদ, গাড়ি ইত্যাদি ইনশাআল্লাহ আজ্জাবাজাল পাওয়া যাবে, বরং অন্যান্য উদ্দেশ্যের জন্য উক্ত আমল উপকার হবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল। উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য তিনটি আমল, ইয়া আল্লাহ 39 বার লিখে বাহুতে বেঁধে অথবা গলায় পরিধান করে কোন হাকিম অথবা অফিসারের নিকট যে কোনো বৈধ কাজের জন্য গেলে ইনশাআল্লাহ আজ্জাবাজাল সে তার উদ্দেশ্য পূর্ণ করবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 321 বার পাঠ করে সামর্থ্য অনুযায়ী কোন মিষ্টি জাতীয় বস্তু শিশুদের মাঝে বন্টন করে নিন, বন্টন করে দিন ইনশাআল্লাহ আজ্জাবাজাল উদ্দেশ্য পূর্ণ হবে। কল্লাত হিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। উঠতে বসতে চলতে ফিরতে অযু সহকারে অথবা অযুবিহীন পাঠ করতে থাকবেন ইনশাআল্লাহ আজ্জাবাজাল উদ্দেশ্য পূর্ণ হবে। তুষারপাত বন্ধের জন্য ইয়া হাফিদু লোহার তাবার বিপরীত দিকে আল্লাহ তাআলা এই দুটি নাম মোবারক আঙ্গুল দ্বারা লিখে আকাশের নিচে রেখে দিন ইনশাআল্লাহ আজ্জাবাজাল তুষারপাত বন্ধ হয়ে যাবে। শত্রু থেকে সুরক্ষিত থাকার চারটি ওয়াজিফা, লা ইলাহা ইল্লাল্লাহ চলতে ফিরতে উঠতে বসতে বেশি পরিমাণে পাঠ করার দ্বারা ইনশাআল্লাহ আজ্জাবাজাল শত্রুর অনিষ্টতা থেকে সুরক্ষিত থাকবেন এবং আল্লাহ তাআলার দয়ায় শত্রু ও প্রতারকের সমস্ত শত্রুতা বিফলে যাবে। ইয়া কবিদু ইয়া বাসিতু 30 বার প্রত্যেক দিন পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জাবাজাল শত্রুর উপর বিজয়ী হবেন। ইয়া হাফিদু 500 বার পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জাবাজাল শত্রুর ক্ষতি থেকে নিরাপদ থাকবেন। যদি শক্তিশালী শত্রু দ্বারা প্রাণ ও সম্পদের ক্ষতির আশঙ্কা হয় তবে প্রত্যেক নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 421 বার শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ পাঠ করবেন, অতঃপর হিফাজতের জন্য বিনীতভাবে দোয়া করবেন ইনশাআল্লাহ আজ্জাবাজাল শত্রুর ক্ষতি ও অনিষ্টতা থেকে নিরাপদ থাকবেন। নৌকা এবং প্রত্যেক প্রকারের বাহনের হিফাজতের দুইটি ওজিফা, নৌকাতে আরোহণের পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ 21 বার পাঠকারীর সম্পূর্ণ সফর ইনশাআল্লাহ আজ্জাবাজাল আরাম এবং শান্তির সাথে অতিবাহিত হবে এবং সে নৌকা ডুবে যাওয়া থেকে রক্ষা পাবে। নৌকা বা যে কোনো বাহনে আরোহণ করার সময় ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 132 বার পাঠ করে নিলে ইনশাআল্লাহ আজ্জাবাজাল রাস্তার বিপদসমূহ থেকে নিরাপদ থাকবে, এমনকি শক্তিশালী তুফানেও নৌকা ডুবে যাওয়া থেকে নিরাপদ থাকবে। সফরের সহজতা ও সফলতার দুইটি আমল, সফর শুরু করার পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার পাঠ করে নিন ইনশাআল্লাহ আজ্জাবাজাল সফরের সহজতা লাভ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ 49 বার লিখে সফরের সাথে রাখার ধারা সাথে রাখার দ্বারা ঘরে আসা পর্যন্ত জমিন সংক্রান্ত এবং সমুদ্রের সকল প্রকার বিপদ থেকে সুরক্ষিত থাকবে এবং যে উদ্দেশ্যে সফর করা হলো তাতে সফলতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল। বিবাহের প্রতিবন্ধকতা তিনটি রুহানি চিকিৎসা, যে সকল মহিলার বিয়ে হচ্ছে না অথবা বিয়ের কথা হয়ে ভেঙে যায় সে ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে নিজের জন্য ভালো সম্বন্ধ পাওয়ার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল তাড়াতাড়ি বিয়ে হবে এবং নেককার স্বামীও পাবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 143 বার লিখে তাবিজ বানিয়ে কুমারী নিজের বাহুতে বাঁধবে অথবা গলায় পরিধান করবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল তার তাড়াতাড়ি বিয়ে হবে এবং ঘরও ভালোভাবে চলবে। ছেলে বা মেয়ের সম্বন্ধে যদি প্রতিবন্ধকতা হয় অথবা তাতে প্রতিবন্ধকতার আশঙ্কা হয় তবে প্রতিদিন ফজরের নামাজের পর অজু সহকারে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম এর সাথে সূরা 360 বার পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল 40 দিনের মধ্যেই কাজ হয়ে যাবে। দুর্ঘটনা থেকে রক্ষাকারী আমল,
বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এক বুজুর্গ ব্যক্তি বলেন, ঘর থেকে বের হওয়ার উল্লেখিত দোয়াটি যখন পাঠ করা শুরু করলাম, আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল অনেকবার দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি এবং জানি না কতবার আমার গাড়ির আয়না অন্য গাড়ির সাথে সংঘর্ষ হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার দয়ায় কোনো ধরনের দুর্ঘটনা বা ক্ষতি হয়নি। মামলায় বিজয়ের জন্য দুইটি আমল। যে অবৈধ মামলায় ফেঁসে গেছে, মামলার তারিখের দিন ইয়াযাল জালালি ওয়াল ইকরাম 654 বার পাঠ করে কোর্টে আদালতে যাবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রায় তার পক্ষেই আসবে।
ওয়াকুল জাআ আল হাক্কু ওয়াজা হাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা।
মামলায় বিজয়ী হওয়ার জন্য প্রতিদিন যে কোনো এক ওয়াক্ত নামাজের পর 133 বার পাঠ করুন। যদি সত্যের উপর থাকেন তবে পড়বেন, কেননা যে সত্যের উপর নেই সে যদি পাঠ করে তবে সে নিজেই বিপদ ডেকে আনতে পারে। নির্জনে ইবাদতকালে ভয় ভীতির সম্মুখীন হলে তখন
ইয়া ওয়াহিদু
3000 বার 11 দিন পর্যন্ত প্রতিদিন পাঠ করুন, শুরু ও শেষে 11 বার করে দুরুদ শরীফ পাঠ করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অন্তর প্রশান্ত হয়ে যাবে। জেল থেকে মুক্তির দুটি আমল। কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে বন্দী হয়ে যায় তাহলে চলতে ফিরতে উঠতে বসতে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম অধিক হারে পাঠ করে এবং ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম কাগজে লিখে তাবিজ বানিয়ে পরিধান করে নাই, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল খুব তাড়াতাড়ি মুক্তি পাবে।
লা ইলাহা ইল্লাল্লাহ
অধিক হারে পাঠ করলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল জেল থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে। কূপ অথবা নদীর পানি ঘাটতির রুহানি চিকিৎসা। যদি কোনো কূপ অথবা নদীর পানি কমে যায় তাহলে অকেজো পাত্রের ভাঙ্গা টুকরার উপর বিসমিল্লাহির রহমানির রহিম লিখে উক্ত কূপ বা নদীতে ঢেলে দিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পানিতে বরকত হয়ে যাবে, বৃদ্ধি পাবে। দোকান ঘর পরিবার ও আসবাবপত্র সুরক্ষিত রাখার পাঁচটি আমল। দোকান ঘর অথবা আসবাবপত্রের উপর প্রত্যেক দিন ইয়া আল্লাহ 49 বার পাঠ করে ফুঁক দিলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল বিভিন্ন ক্ষতি থেকে রক্ষা পাবে।
লা ইলাহা ইল্লাল্লাহ
69 বার কাগজে লিখে বা লিখিয়ে ফ্রেম বানিয়ে ঘর অথবা দোকান ইত্যাদিতে ঝুলিয়ে দিবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সেখানে দুষ্ট জিন আসবে না, আর যদি আগে থেকেই থাকে তবে পালিয়ে যাবে।
লা ইলাহা ইল্লাল্লাহ
পাঠ করে যদি ব্যবহারের বস্তুতে ফুঁক দেওয়া হয় তবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সেটা সুরক্ষিত থাকবে এবং বরকত হবে। টাকা এবং প্রত্যেক প্রকার বস্তুর লেনদেনের শুরুতে
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম
21 বার পাঠ করার যে অভ্যস্ত হবে সে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল লেনদেনের ক্ষতিসমূহ থেকে রক্ষা পাবে।
লা ইলাহা ইল্লাল্লাহ
65 বার লিখে নিজের কাছে সংরক্ষণকারী অত্যাচারীর অত্যাচার থেকে নিরাপদ থাকবে। মাথা ব্যথা থেকে মিনিটের মধ্যেই মুক্তি। বর্ণনাকৃত ডাক্তারি এবং দেশীয় চিকিৎসা নিজ ডাক্তারের পরামর্শে করবেন। এক চামচ চিনি এবং দুটি বড় আকারের এলাচির দানা বের করে মুখে রাখবেন এবং সেগুলোকে চুইংগামের মতো চিবিয়ে ও চুষে চুষে রস পান করতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল প্রায় 5 মিনিটের মধ্যে কঠিন মাথা ব্যথা থেকে মুক্তি পাবেন। কিছুদিন ব্যবহারের দ্বারা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মাথা ব্যথার রোগ চলে যাবে। ডায়াবেটিক রোগীরা চিনির পরিবর্তে 12টি কাঁচা পুদিনার পাতা এলাচির সাথে ব্যবহার করবেন। প্রস্রাবজনিত রোগের সমস্যা মূলা ও লেবু দ্বারা। একটা মধ্যম আকারের মূলাকে টুকরা করে তার উপর একটা লেবুর রস ছিটে অন্যান্য লবণ মশলা মেখে সকালে খালি পেটে খাবেন। 1 ঘন্টা পর্যন্ত অন্য কোনো জিনিস খাবেন না, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল প্রস্রাবজনিত রোগ স্বাভাবিক হয়ে যাবে। এই আমলটি 7 দিন পর্যন্ত করবেন। সুগার কোলেস্ট্রল এবং হাই ব্লাড প্রেশারের সহজ চিকিৎসা। করলার খোসা ছাড়িয়ে শুকিয়ে নেবেন, তারপর বীজ সহ পিষে পাউডার বানিয়ে নেবেন। সকাল সন্ধ্যা আধা চামচ করে খেলে সুগার হাই ব্লাড প্রেশার এবং কোলেস্ট্রল রোগে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল উপকার হবে। বিভিন্ন রোগ ব্যাধি এবং পেরেশানি সমূহের রুহানি চিকিৎসা। শারীরিক মানসিক বিভিন্ন রোগ দুশ্চিন্তা হতাশা প্রভাব জাদু বদনজর এবং ষড়যন্ত্র ইত্যাদির জন্য একটা পরীক্ষিত আমল হল ঘরের সকল সদস্য যদি এই আমলটি করতে থাকে তবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ঘরের অশান্তি এবং পেরেশানি থেকে মুক্তি পাওয়া যাবে, ঘর নিরাপত্তার বেষ্টনীতে পরিণত হবে। ফজরের 2 রাকাত সুন্নাত এবং জোহর মাগরিব ও ইশার ফরজগুলোর পরের সুন্নাত সমূহে সুরা ফাতিহার পর কুরআনুল করিমের শেষের 6টি সুরা এভাবে পাঠ করবেন। প্রথম রাকাতে সুরা কাফিরুন, সুরা নাসর, এবং সুরা লাহাব, আর দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস, সুরা ফালাক এবং সুরা নাস। প্রত্যেক সুরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন চিকিৎসার সময়সীমা আরোগ্য লাভ হওয়া পর্যন্ত। কোন কোন সময় উক্ত সুরাগুলো বাদ দিয়ে অন্য সুরা পড়বেন। মাকতাবতুল মদিনা কর্তৃক প্রকাশিত বাহারে শরীয়ত প্রথম খণ্ডের 548 পৃষ্ঠায় 30 নং মাসআলায় উল্লেখ রয়েছে, সুরাগুলো নির্দিষ্ট করা এবং সেই নামাজগুলোতে সবসময় উক্ত সুরাসমূহ পড়াটা মাকরুহ তানজিহি। কিন্তু যে সকল সুরা হাদিস শরীফে বর্ণিত আছে সেগুলোকে কোন কোন সময় পড়ে নেয়া মুস্তাহাব, কিন্তু সবসময় পাঠ করবে না, যাতে কেউ ওয়াজিব মনে না করে।